রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আপনাদেরকে আবারও একবার স্বাগতম। আপনাদেরকে জানাই আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে আমরা পবিত্র কোরআনুল করিম থেকে তেলাওয়াত শ্রবণ করব। হামদে বারি তাআলা নাতে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শ্রবণ করব। আমাদের অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকবেন মুবাল্লিগ দাওয়াত ইসলামী। আমরা আজকের অনুষ্ঠানে মুবাল্লিগ দাওয়াত ইসলামী থেকে মাদানী ফুল শ্রবণ করব। আসুন আমরা আজকের অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতে কোরআন শ্রবণ করি।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় প্রিয় ইসলাম ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রথমে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ভালো ভালো নিয়ত করে নিই। কারণ হাদিসে পাকে ইরশাদ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য এবং সওয়াব হাসিল করার জন্য কোরআন তেলাওয়াত করব। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য এবং সওয়াব হাসিল করার জন্য কোরআন তেলাওয়াত শ্রবণ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا ربنا لا تؤاخذنا إن
দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনুল করিমের তেলাওয়াত আমরা শ্রবণ করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই কোরআনুল করিমের তেলাওয়াতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুন। দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানে শ্রবণ করব এখন হামদে বারী তাআলা।
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم আসুন হামদে বারী তাআলা শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ আযজা ওয়া জাল্লা এর সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের নিয়তে হামদে বারী তাআলা পাঠ করব। মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারও ভালো ভালো নিয়ত সহকারে সম্ভব হলে সাথে পড়ার সৌভাগ্য অর্জন করুন। صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله। لا إله إلا الله 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 لا موجود إلا الله لا مشهود إلا الله لا موجود إلا الله لا مشهود إلا الله لا مقصود إلا الله لا مقصود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
আল্লাহ সর্ব শক্তিমান বন্দর প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান প্রিয় হাবিব করলেন দান যিনি ঈমানের জান লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা আমরা গুনাহগার বান্দা দেখো নূর নবীর রাজা দেখো নূর নবীর রাজা শেখায় পড়ব এই কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বুলবুল তুতি পরবানা হর ইক উসকা দিবানা বুলবুল তুতি পরবানা হর ইক উসকা দিবানা কুমরে কিসকা মস্তানা কুমরে কিসকা মস্তানা কোন চকোর কা জানানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা ও গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা নূর নবী কে না দেখাইয়া ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা মৌলা দিল কা জঙ্গ ছুড়া কলবে নূরি পায় জিলা মৌলা দিল কা জঙ্গ ছুড়া কলবে আসি পায় জিলা দিল কো কর দে আয়না দিল কো কর দে আয়না জিসমে চমকে ইয়ে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু
তাআলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনার লিখিত রিসালা সামুদ্রিক গুম্বজ এর প্রথম পৃষ্ঠায় রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি হাদিসে মুবারকা বর্ণনা করেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন শাফাআত করবেন, সুপারিশ করবেন, যে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি পবিত্র জুমার দিন অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনার দিকে যাব। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন। আজকে অনুষ্ঠানের আলোচনার বিষয় আমরা রেখেছি সফল ব্যবসায়ী। আমাদের সমাজে এক বড় অংশ যারা ব্যবসার সাথে জড়িত, এই ব্যবসার মাধ্যমে আমাদের উপার্জন অর্জিত হয়, যার মাধ্যমে আমাদের খাদ্য, আমাদের মৌলিক যে চাহিদা আমরা মিটানোর আমরা ব্যবস্থা করি, উপার্জন, ব্যবসা বাণিজ্য। সফল ব্যবসায়ী কোন ব্যবসায়ী? যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন। আর ব্যবসা করার ইসলামী তরিকা কি? আমরা কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি হাসিলের মাধ্যমে আমরা কিভাবে ব্যবসা বাণিজ্য করবো ইনশাআল্লাহ আজওয়াজাল, আজকের এই বিষয়ে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা মাদিনী ফুল শ্রবণ করব। আমাদের সঙ্গে রয়েছেন অনুষ্ঠানে মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের জহিরুল ইসলাম ভাই। আমরা শুরুতেই তিনার থেকে আমরা আজকে এই বিষয়ে মূল্যবান মাদিনী ফুল শ্রবণ করব।
মহান আল্লাহ আজওয়াজাল আমাদেরকে শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর ইবাদত বলতে গেলে শুধু যে আমরা নামাজ, রোজা, হজ, যাকাতকে বুঝবো তা না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত, তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত সকল কাজই কিন্তু ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত।
সুবহানাল্লাহ।
তো ব্যবসা হচ্ছে হালাল উপার্জনের একটি অনন্য পন্থা, একটি মাধ্যম। ব্যবসাকে হালাল ঘোষণা করা হয়েছে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ পাক কেনা বেচাকে হালাল এবং সুদকে হারাম করেছেন। অন্য আয়াতে কারিমা সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে ইমানদারগণ, তোমরা একে অপরের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করো না, কিন্তু পরস্পর রাজি হয়ে ব্যবসা করা বৈধ। যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান অনুসারে ব্যবসা করে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট অত্যন্ত মর্যাদাবান। যারা আল্লাহ তাআলার অন্যান্য বিধান পালন করে, সৎভাবে ব্যবসা করে, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত প্রশংসা করেন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, সেই সকল লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ হতে এবং নামাজ কায়েম ও যাকাত প্রদান থেকে বিরত রাখে না, তারা ভয় করে সেই দিনকে, যেদিন তাদের অন্তর দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৎ ব্যবসায়ীদের কি পরিচয় তা উল্লেখ করেছেন।
সুবহানাল্লাহ।
বলা হয়েছে সৎ ব্যবসায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ থেকে বিমুখ হবে না।
সুবহানাল্লাহ।
এবং আল্লাহ তাআলার বিধান পালনে সে সর্বদা তৎপর থাকবে। একজন সৎ ব্যবসায়ী মানুষকে ওজনে কম দিতে পারে না, পণ্যে ভেজাল করতে পারে না। সৎ ব্যবসায়ী যখনই আমরা বুঝব একজন ব্যবসায়ীর কিন্তু ইমরান ভাই অনেক অনেক বৈশিষ্ট্য রয়েছে। সেপাকে সারাংশ, কিছু সাহাবায়ে কেরাম আলী মুরিদগণ বসা ছিলেন, তো একজন স্বাস্থ্যবান হৃষ্টপুষ্ট, যাদেরকে আমরা আমাদের বাসায় বডি বিল্ডারের মতো বলি, হ্যাঁ খুব ভালো দেখতে স্বাস্থ্যবান এক যুবক, তিনিও সাহাবি ছিলেন রাদিয়াল্লাহু তাআলা, তো খুব স্বাস্থ্যবান। সে সকাল সকাল ওই সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ান এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বসেছিলেন, তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তো সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ান অন্যান্য যারা ছিল তিনারা বলতে লাগলো, এই ব্যক্তি যদি আল্লাহ তাবারক তাআলার রাস্তায় তার এই সময়টাকে ব্যয় করতো, তার স্বাস্থ্যটা মানে সারাংশ হচ্ছে এটা দিত, তাহলে কতই না উত্তম হতো। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যদি সে তার সন্তানের জন্য কিংবা তার পিতা মাতার জন্য হালাল উপার্জনের উদ্দেশ্যে কিংবা নিজের চলার জন্য বের হয়ে থাকে, তাহলে সে নিশ্চয়ই আল্লাহ তাআলার রাহে রয়েছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তার মানে এখান থেকে কিন্তু আমরা এটাই বুঝলাম ইমরান ভাই, এবং পূর্ববর্তী আয়াতে কারিমা গুলার আলোচনার প্রেক্ষাপটে যে হালাল ব্যবসা, বৈধ ব্যবসা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহেই সময় অতিবাহিত করার মতো,
অর্থাৎ এটাও এক প্রকার ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত।
এটা ছোট কোনো ইবাদত না, বরং এক মহান ইবাদত। কারণ হচ্ছে বিভিন্ন নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ তিনারা ব্যবসা করেছেন, এমনকি আমরা যে একজন নবীর নাম জানি হযরতে সুলাইমান আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক না? তিনি ছিলেন পুরো পৃথিবীর বাদশা, তিনি পুরো পৃথিবীর বাদশা হওয়া সত্ত্বেও তিনি এই পেশাকে গ্রহণ করেছিলেন, ব্যবসাকে। তার মানে এখান থেকে আমরা অনুধাবন করতে পারি, এবং অন্যান্য নবী তো নবীগণ তো আছেনই, তিনারা করেছেনই, যিনি দুজাহানের মালিক ও মুখতার, যিনার কাজটাই হচ্ছে প্রমাণ করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ, যার কথাই প্রমাণ করে পৃথিবীর শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ কথা, যিনি যে এই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন, তাহলে এই ধারা প্রমাণিত হয় ওই কাজটাই সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম। কেননা আজ পর্যন্ত আমরা এখানে বসে আছি, আজকের যে দিন, এই দিন পর্যন্ত কোন ব্যক্তি সেটা ইসলাম ধর্মের হোক চাই অন্য কোন ধর্মের, আজ পর্যন্ত কোন মানুষ সরকারে দু আলম নূরে মুজাসসাম হুজুর তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য কোন ব্যক্তিকে শ্রেষ্ঠ বলতে পারে নাই। তার মানে এই কথাই প্রমাণ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজগুলো ছিল সেটা শ্রেষ্ঠ। আর তিনি যেহেতু ব্যবসার মাঝে অনেক সময় ইমরান ভাই অতিবাহিত করেছেন, এবং কোন সময়টা আমাদের আমরা যদি একটু খেয়াল করি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময়টাতে ব্যবসা করেছেন, যেই সময়টা ছিল ধোকার সময়, যাকে আমরা বলে আইএমএ জাহেলিয়াত, মানে অন্ধকার যুগ হিসেবে, মানে ভদ্র সমাজে এসে আমরা কি বলি, এখনো কিন্তু আমরা ধোকা দেই, মাজাল্লাহ ধোকাবাজি করছে ব্যবসায়ীরা, কিন্তু এটাকে আমরা সভ্য সমাজ বলি, আর যাকে আমরা অসভ্য সমাজ বলি, আইএমএ জাহেলিয়াত বলি, ওই এক বর্বর সময়, ওই এক অন্ধকার যুগে এসে যখন ধোকাই ছিল মানুষের চলার পাথেও, এরকম একটা সময় ধোকা দেওয়া, মানুষ হত্যা করা, অন্যায় আর অবিচার, ওই সময় এসে সরকার দুয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করে ওই ব্যবসাকে সুপ্রতিষ্ঠিত করে এই পৃথিবীবাসীকে দেখিয়ে গিয়েছেন, না যদি কেউ সত্যের উপর থাকতে চায়, ন্যায়ের উপর থাকতে চায়, সে আইএমএ জাহেলিয়াতের মাঝে এসেও সত্যকে প্রতিষ্ঠিত করতে পারে।
সুবহানাল্লাহ। আর এর বাস্তব হচ্ছে সরকার সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম।
আসলে এখানে আমরা তখন সফল ব্যবসায়ী হতে পারব যদি আমাদের ব্যবসার মধ্যে সততা থাকে। আর যা ছিল সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাহাবায়ে কেরাম বুজুর্গানি দিনের মাঝে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সফল ব্যবসায়ী, অর্থাৎ আমরা ব্যবসার মাঝে সততা অবলম্বন করব ইনশাআল্লাহ আজ্জাবাজাল। আমরা আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ আরো মাদিনী ফুল আমরা শ্রবণ করব। আসুন মাদিনী ফুল শ্রবণ করার পূর্বে আমরা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শ্রবণ করি।
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم صلي على رسولنا صلي على محمد صلي على شفيعنا صل على محمد مدينة مدينة أمادر مدينة مدير جانو پران ہوتے پری আমাদের মদিনা মোদের জানো প্রাণ হতে প্রিয় মদিনা মনমুগ্ধ কর হৃদয়ের প্রশান্তি মদিনা মনমুগ্ধ কর হৃদয়ের প্রশান্তি আশিকদের নয়নের তারা মদিনা আশিকদের নয়নের তারা মদিনা 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 আমাদের মদিনা মোদের জানো প্রাণ হতে প্রিয় মদিনা সকল আশিকান রাসূল মিলে বলছে সকল আশিকান রাসূল মিলে বলছে মুদের কাছে স্বর্গ হতে মদিনা মোদের কাছে স্বর্গ হতে প্রিয় মদিনা 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 আমাদের মদিনা মোদের জানো প্রাণ হতে প্রিয় মদিনা অপূর্ব পরিবেশ সুবাসিত বাতাসে অপূর্ব পরিবেশ সুবাসিত বাতাস সুগন্ধে সুরভিত সারা মদিনা সুগন্ধে সুরভিত সারা মদিনা 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 আমাদের মদিনা আর ডেকে নাও আমায় তোমার চরণে আকা ডেকে নাও আমায় তোমার চরণে আকা দেখিয়ে আমাকে প্রিয় মদিনা দেখিয়ে দাও আমাকে প্রিয় মদিনা 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 আমাদের মদিনা খুদা যদি কী
দিন বলে কি চোখুদা যদি কিয়ামতের দিন বলে কি চ বলে উঠবে দিবানারা প্রিয় মদিনা বলে উঠবে দিবানারা প্রিয় মদিনা 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 আমাদের মদিনা আরজিয়া পীর মুরশিদের ওসিলা কাজিয়া পীর মুরশিদের ওসিলা কা আবার যেন আসে মদিনা 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 আমাদের মদিনা মোদের জানো প্রাণ হতে প্রিয় মদিনা
সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন কিছু কল আমরা শ্রবণ করি। জি, কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম রিফাত আত্তারি, আমি রাজশাহী থেকে বলছি। প্রিয় নবী মায়ের নবীর নাচটি আমাকে শুনিয়ে দিন।
মাশাআল্লাহ, মাদিনী মুন্না আমাদেরকে কল করেছেন রাজশাহী থেকে। আরেকটি কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মাজহারুল ইসলাম আশরাফি ভাই, আপনাদের মাদানী চ্যানেলে আমার আরজ যে হালাল উপার্জন কিভাবে করব, সৎ পরামর্শ দিলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে কল করেছেন মাজহারুল ইসলাম আশরাফি, হালাল উপার্জন। ইনশাআল্লাহ আজবাজাল, যেহেতু আজকের আমাদের অনুষ্ঠানে আলোচনার বিষয় হলো সকল ব্যবসায়ী, আর সকল ব্যবসায়ী হলো আসলে ওই ব্যক্তি যে হালাল উপার্জন করেন। ইনশাআল্লাহ আমরা শুনবো। আমাদের সঙ্গে রয়েছে মোবাইল লীগে দাওয়াত ইসলামী মনোয়ার আত্তারি থেকে। ইনশাআল্লাহ আমরা মদিনীপুর শ্রবণ করব। জি,
ধন্যবাদ। বাস্তবের পক্ষে আল্লাহ তাআলার কাছে হালাল উপার্জন অনেক পছন্দনীয়, আর এর একটি মাধ্যম হলো ব্যবসা। এটি ঘটনা হযরত সাইয়েদুনা দাউদ আলাইহিস সালামের ঘটনা। হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি আমরা যেটাকে বলে ছদ্মবেশ, তো এভাবে তিনি তার যে ই ছিল, তার ওই সময়ে কম যারা ছিল তো তাদের মধ্যে ঘুরে বেড়াতো
রাজ্যে,
তো ঘুরে বেড়াতো আর মানুষের কাছে নিজের বিষয় জানতো যে বলতো আল্লাহ নবী দাউদ সম্পর্কে তোমার কি ধারণা। এবার তাইরা ছিল, কারণ সবাই তো সামনে প্রশংসা করে কিন্তু পিছনে কে কি বলে। তখন সাইয়েদুনা দাউদ আলাইহিস সালাম একবার বের হলেন, তো বের হয়ে এক অপরিচিত লোকে জিজ্ঞাসা করলেন যে তুমি আল্লাহ নবী দাউদ সম্পর্কে কি বলো, তোমার ধারণা কি, সে কি ভালো? এভাবে তখন তিনি বলে হ্যাঁ আল্লাহ নবী দাউদ তো অনেক ভালো, সব কিছু প্রশংসা করলেন আবার চলে গেলেন। তো আল্লাহ তাবারক তাআলা একদিন ফেরেশতাকে পাঠালেন মানবীয় রূপে, তো পাঠালেন, তো ঠিকই দাউদ আলাইহিস সালাম অপরিচিত দেখে তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি আল্লাহর নবী দাউদ সম্পর্কে কি ধারণা রাখো। তখন ওই ফেরেশতা বলল আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তো খুবই ভালো, কিন্তু তার যদি একটা বিষয় একটু পরিবর্তন করতো বা একটা বিষয় তার আপত্তি, অপরাধ না কিন্তু তার বিষয় এই বিষয়টা যদি চেঞ্জ হতো তো আরো ভালো হতো, এমন ভালো
ভালো।
তখন আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম খুব মানে আগ্রহ জাগলো যে এই বিষয়টা কি। তখন জিজ্ঞাসা করলো, বলো যে দাউদ আলাইহিস সালাম তিনি বাইতুল মাল থেকে যে কোষাগার সেখান থেকে তার ভরণ পোষণের ব্যবস্থা করে, সে যদি এটা না করে নিজে কোনো ব্যক্তিগতভাবে ব্যবসা বা রিজিকের কোনো পন্থা অবলম্বন করতো এটা আরো ভালো হতো। তখন দাউদ আলাইহিস সালাম এটা শুনে সে চিন্তা করলো বাস্তব কথা, তো সে আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ তুমি আমাকে হালাল রোজের জন্য আমাকে এমন কোনো কৌশল শিখিয়ে দাও যেটার মাধ্যমে আমি নিজে কোন পেশা অবলম্বন করি এবং রিজিকের ব্যবস্থা করতে পারি। তখন হযরত সাইয়েদুনা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ও তাআলা, আমাদের সবাই জানি, লোহা তার হাতে মম হয়ে যেত এবং তাকে সেই ওই জামানের মধ্যে লোহা দিয়ে অনেক বড় বড় সরঞ্জাম, যুদ্ধের পোশাক ইত্যাদি বানানোর খুব প্রচলন ছিল এবং ওই সময় অনেকে পারদর্শী ছিল। কিন্তু আল্লাহ তাবারক ও তাআলা আল্লাহ নবীকে সবার উপরে প্রাধান্য দিলেন এবং সবার উপরে এমন কৌশল শিক্ষা দিলেন যে যেটার মাধ্যমে সে সেই লোহা দিয়ে সেই সরঞ্জাম তৈরি করতো এবং বাজারে বিক্রি করতো।
যার হাতে লোহা নরমই হয়ে যায়
সেটা তার মুজিজা, আল্লাহ তাআলা তাকে দান করেছে। তো সে যেমন ইচ্ছা করতেন তেমনই হয়ে যেত, যেমন আটার খামির যেভাবে মানুষ পছন্দ করে। তো এই ঘটনা বলার উদ্দেশ্য এটা যে আল্লাহ তাবারক তাআলা যে রিজিক অন্বেষণের জন্য ব্যবসাটাকে এবং এই পন্থাটাকে নিজে কিছু করা এটাকে অনেক পছন্দ করে, যার কারণে আল্লাহ তাআলা মাসুম ফেরেশতা তাকে কি সেই বিষয়ে
উদ্বুদ্ধ করেছেন।
তো আমাদের সমাজে যারা এখন ব্যবসা আমরা করি, তো দেখেন দাউদ আলাইহিস সালাম লোহা হাতের মধ্যে মম হয়ে যাবে এটা কল্পনার বিষয়। বর্তমান সময়ে অনেক আগুনের মধ্যে কষ্ট করে দিয়েও দেখা যায় তাৎক্ষণিকভাবেও শক্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ নবীকে আল্লাহ তাআলা কি ক্ষমতা দিলেন? কেন তার ইচ্ছা ছিল সৎ, আল্লাহ নবীর ইচ্ছা ছিল কি
সৎ,
আমি নিজের উপার্জন করব। এখন আল্লাহ তাআলা তাকে কি করলেন, দিনের কাজও যেন সহজে করতে পারে এবং পাশাপাশি নিজে কাজ করে হালাল রিজিক উপার্জন করতে পারে, সেজন্য আল্লাহ তাআলা তাকে এই পন্থা অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা কি করলেন, তার উপর দয়া করলেন এবং তাকে এই শিক্ষাটা দিলেন। তো এই জন্য আমাদের উচিত যে আমরা যারা ব্যবসা করার ইচ্ছে করি, প্রথমে আমাদের চিন্তা যে কে ব্যবসায় পারদর্শী, কে ব্যবসায় অপকৌশল অবলম্বন করে রাতারাতি অনেক ধনী হয়েছে, কিভাবে অনেক টাকা উপার্জন করা যায়, সেই দিকে আমাদের ধ্যান ধারণা। কিন্তু আমাদের প্রথম দরকার যে আমি কিভাবে হালাল রুজি উপার্জন করতে পারবো, এবং এই সমাজের মধ্যে কেউ কি এমন আছে যে হালাল রুজি উপার্জন করে, তার থেকে গিয়ে আমি হালাল রুজির প্রশিক্ষণটা নেব, সেই বিষয়টার দিকে আমাদের মনোযোগ হবে।
মনোয়ার ভাই, আমি এর সাথে আপনার সাথে শেয়ার করি যে আসলে যদি আমরা কে ধনী হয়েছে এরকম যদি চিন্তা করি আমরা কিন্তু খুঁজে পাবো।
জি,
সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মধ্যে কারা সাকসেসফুল ব্যবসায়ী ছিল, ধর্ণাঢ্য ব্যবসায়ী ছিল, এরকম কিন্তু অসংখ্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান। সবাই যে দরিদ্র ছিল তা কিন্তু না, অনেক ধর্ণাঢ্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানও কিন্তু ছিল। তো আমি যদি চাই যে আমি ব্যবসা করব, তো অসৎ ব্যবসায়ীদেরকে না দেখে, দুনিয়াদার ব্যবসায়ীদেরকে না দেখে, আমি যদি সৎ ব্যবসায়ী যারা ব্যবসা করে দুনিয়ার সম্পদ হাসিল করেছেন এবং ওই সম্পদ দিয়ে আখিরাতকে ক্রয় করেছেন, যদি আমরা ওই সাহাবায়ে কেরামদেরকে দেখি আদর্শ হিসেবে নিয়ে, তাহলে আমরা সাকসেস পাব।
এখানে একটা বিষয় আপনাদের সাথে আমি অ্যাড করব, যেমন আমরা আজকে যে আলোচনার বিষয় নিলাম সফল ব্যবসায়ী, এই বিষয়টা অনেকে আমরা অবগত, যেমন ব্যবসার মধ্যে বেশি লাভবান হওয়া যায়, আর হাদিসে পাকের মধ্যে রয়েছে রুজির 10 ভাগের 9 ভাগ বরকত আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে রেখেছেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই বিষয়গুলো জানার মাধ্যমে মানুষ আগ্রহ হয় সে
ব্যবসার দিকে,
কিন্তু এখানে সবচেয়ে যে বিষয়টা আমাদের প্রয়োজন যে আমরা ব্যবসা বাণিজ্য করব, অনেকে বড় ব্যবসায়ী, কেউ ক্ষুদ্র ব্যবসায়ী, এখন আমি ব্যবসা করব কিভাবে, আমার ব্যবসার মাধ্যমে আল্লাহ তাবারক ও তাআলার সন্তুষ্টিও হাসিল করা যায়, আবার ব্যবসার মাধ্যমে আল্লাহ তাবারক ও তাআলার নারাজিও পাওয়া যায়। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কল, তিনি রাদিয়াল্লাহু তাআলা যখন শাসন আমলে ছিলেন, আর তিনার সবকিছু ছিল মানে কোরআন হাদিসের মধ্যে কিন্তু একটু কঠোরতার মধ্যে, তো তিনি রাদিয়াল্লাহু তাআলা একবার জানতে পারলেন যে যারা বেচা কিনা যারা করেন, ক্রেতা এবং বিক্রেতা, তাদের ইসলামী জ্ঞানের অভাবে এর মধ্যে কি হচ্ছে, সমস্যা সৃষ্টি হচ্ছে। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা একটি আইন কি করলেন, জারি করলেন, ততক্ষণ পর্যন্ত এই বাজারের মধ্যে বেচা কিনা চলবে না যতক্ষণ না ইসলামী নিয়ম আমরা না জানব। কিতাবের মধ্যে এইভাবে পাওয়া যায়। বিশেষ করে আমি জহুরুল ইসলাম ভাই থেকে এই বিষয়ে জানতে চাইব যে আসলে আমরা তো ব্যবসা করি, এখন আপনি পাবেন ব্যবসার মধ্যে অনেক লাভ, কিন্তু আসলে ব্যবসাটা আমি করব কিভাবে, আমি একজন বিক্রেতা, আমার কাস্টমারের সাথে আমার আদান প্রদান কিভাবে হবে, অথবা আমি একজন আপনার ব্যবসার মধ্যে ডিলার যাদেরকে বলা হয়, বড় বড় ব্যবসায়ী যাদেরকে বলা হয়, আমাদের ব্যবহার পদ্ধতি কিভাবে হবে, আমরা লেনদেন কিভাবে করব, আর এগুলার মাধ্যমে কিন্তু ব্যবসা কি হয়
আসতে থাকে। আসলে যে বিষয়টা আমরা ব্যবসা কিভাবে করব এই বিষয়টা যদি আসে, তার মধ্যে এই বিষয়টা যে প্রথমত আমাদেরকে হালাল কোনটা আর হারাম কোনটা এটা জানতে হবে। আর এই জানার জন্য মৌলিক যে বিষয় মনোয়ার ভাই, যে মৌলিক বিষয়টা হচ্ছে জ্ঞান। যদি আমার কাছে জ্ঞানই না থাকে, আমি বলতে পারবো না কোনটা হালাল আর কোনটা হারাম। আপনি যে রেফারেন্সটা দিলেন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এটা আমাদের প্রত্যেকের উপর ফরজ। বলা হয়েছে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ডের মধ্যে একটা লেখা দেখি যে প্রত্যেকের উপর এলেম অর্জন করা ফরজ। কিন্তু আমরা কি জানি কোন এলেমটা আমার জন্য ফরজ? আমার ওই এলেমটা অর্জন ফরজ যে যখন আমার বয়স কমবেশ 12 হয়েছে, আমার উপর গোসল ফরজ হয়েছে, তখন গোসলের মাসআলা জানা ফরজিয়ত জানা আমার জন্য ফরজ ছিল। তখন নামাজ ফরজ হয়েছে, নামাজের ফরজিয়ত, রোজা ফরজ হয়েছে, রোজার ফরজিয়ত। যখন আমি বয়স একটু বেড়ে গেল, আমি ব্যবসার কাজে অগ্রসর হলাম, ওই ব্যবসার মাসআলাকে জানা, হালাল এবং হারামকে জানা আমার উপর ফরজ।
ব্যবসার মাসআলা কি? আবার
মাসআলা রুলস রেগুলেশন, আইন কানুন। আজকে আমরা যে কোনো একটা ছোট্ট কাজ করতে যাই, এটা রুলস রেগুলেশন জানার চেষ্টা করি না? তা আমি এত বড় একটা কাজ করতে যাচ্ছি, দুনিয়া যার উপর ডিপেন্ড করবে আমার, যার মাধ্যমে আমি উপার্জন করে আমি সংসার চালাবো, এবং এর উপর নির্ভর করে আমার আখিরাত নির্ভর করছে, ওই ব্যবসাটা যে আমি করছি এর ব্যাপারে কি আমার জ্ঞান অর্জন করার দরকার? না, প্রথমত আমাদের দরকার ব্যবসা করার পূর্বে ব্যবসায়িক জ্ঞানটাকে অর্জন করা। আজকে আমি কিন্তু ব্যবসায়িক জ্ঞান অর্জন করি না, হালাল হারাম তো দূরের কথা, আমি এটাকে মনে করলাম হালাল তো হালাল, যদি মনে করলাম হারাম তো হারাম। কিন্তু স্বচ্ছতে একটা আমার জ্ঞান থাকা দরকার, ওই ব্যাপারে কিন্তু আমাদের কোনো জ্ঞান নাই। এই জন্য মাদানী চ্যানেলের দর্শক বৃন্দকে আমি বলবো, এখন বলবেন যে হুজুরের কাছে আসলেই শুধু বলে শিক্ষা গ্রহণ করো, হুজুরের কাছে আসলেই শুধু বলে এই জায়গায় যাও। আসলে ব্যাপার তো এইটাই, যখন ডাক্তারের কাছে কোন রুগী আসবে, ওই রুগীকে কি করবে? প্রেসক্রিপশন দিবে, তুমি আপনি এই ঔষধ নেন, এটা মেনটেন করে চলেন, এই এই সর্দির মধ্যে যাবেন না, ঠান্ডা পানি ব্যবহার করবেন না, নিয়ম তো এটাই। তো আপনি যখন হালাল এবং হারামের ব্যাপারে জানতে আসবেন, তখন প্রথম যে মৌলিক বিষয় সেটা হচ্ছে এলেম অর্জন করা। এই জন্য আমাদের উচিত শেখ তরিকাত আমিরুল ইসলাম যে লিখিত যে রেসালাগুলো আছে, বইগুলো আছে হালাল ব্যবসার ব্যাপারে, সেখানে অনেক দিক নির্দেশনা রয়েছে। চাকরির ব্যাপারে যে একটা রেসালাও রয়েছে সেখানে হালাল উপার্জনের 50টি মাদানি ফুল, এই বইটা আমাদের পড়া একান্ত জরুরি। এবং এই হালাল ব্যবসাকে অর্জন করার জন্য আমাদেরকে আইডিয়াল হিসেবে নিতে হবে কিছু লোককে, কিছু ব্যক্তিকে, যারা পৃথিবীতে কামিয়াব হয়েছেন, যারা সাকসেস হয়েছেন। তাদের মধ্যে একজন হচ্ছে হযরত সাইয়েদুনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু,
সুবহানাল্লাহ।
তিনি কিন্তু একজন অত্যন্ত বড় ধরনের ব্যবসায়ী ছিল এবং অনেক সম্পদের তিনি অধিকারী ছিলেন। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যখন জিজ্ঞাসা করা হলো, আপনি যে সফল ব্যবসায়ী হয়েছেন
এর পিছনে কারণ কি,
এর পিছনে রহস্য কি? আমরা অনেকে জানতে চাই না
যে
সফল ব্যবসায়ীর পিছনে রহস্য কি। বিভিন্ন ব্যবসায়ীর কাছে আমরা জিজ্ঞাসা করি, জানতে চাই, নকল করি। আজকে আমরা শুধুমাত্র দুই নম্বরীকে নকল করার চেষ্টা করি, কিন্তু অরজিন যারা হাকিকি ব্যবসায়ী ছিল তাদের বিষয়টা কিন্তু আমরা খেয়াল করি না। হযরত সাইয়েদুনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অন্যতম এক সাহাবি, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার হালাল ব্যবসার সফলতার গোপন তথ্যের মধ্যে এটা একটা যে আমি কখনো কোনো মালকে না দেখে ক্রয় করি না,
আল্লাহ আল্লাহ আল্লাহ,
এবং অল্প লাভে ছেড়ে দেই, দুই। আর তিন, আল্লাহ তাআলা যাকে চান তাকে বরকতে পরিপূর্ণ করতে পারেন। তিনটা থিম তিনি দিয়েছেন,
সুবহানাল্লাহ।
যে এক নম্বর হচ্ছে না দেখে ক্রয় করি না, দ্বিতীয়ত লাভ অল্প হয়েছে, আমরা কিন্তু অনেক সময় বেশি লাভের আশায় নষ্ট করে ফেলি, মালকে ফেরত দিই, ফেরত দেওয়ার পর সেই সামান নষ্ট হয়। ফর এক্সাম্পল যদি আমরা ধরি কাঁচামাল, এই কাঁচামালের মধ্যে আম, তো এটা দেখা গেল একজন আসছে আমার লাভ হচ্ছে 20 টাকা একটা তরমুজের মধ্যে, কিন্তু আমি চাচ্ছি এটা 50 টাকা আমার লাভ হোক, তখন এটার তাকে ফেরত দিলাম, দেখা গেল আর কাস্টমার পাচ্ছি না, পরবর্তীতে নষ্ট হয়ে আমার চালান সহকারে চলে গেল। এরকম আরো 10টা 20টা তরমুজের যে ব্যবসা ছিল সেটা নষ্ট হয়ে গেল। এজন্য আমাদের উচিত অল্প লাভের মধ্যেও কি করা, সেটাকে
ছেড়ে দেওয়া,
ছেড়ে দেওয়া, এটাকে না, এটা হচ্ছে এই সাহাবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হাকিকতের মাধ্যমে দুটো ফায়দা। একটা হলো যে বিক্রেতা সেও লাভবান এবং যারা ক্রেতা তারাও লাভবান।
জি, তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখা উচিত। আর দেখে আমরা অনেক সময় না দেখে সামান ক্রয় করে সেটা আফসোস করি,
আফসোস করি,
এবং অনেক সময় সেটা লস হয়, তখন এটা উঠে কাদের দিয়ে, ওই কাস্টমার দিয়ে, খারাপ সামানটা সেটাও কি করি টাকা উঠাইতে যাই। যখন আমি ওই খারাপ সামানকে আমার বিক্রেতার কাছে বিক্রি করব, তখন কিন্তু আমি আমার রিপোর্টটা খারাপ হবে যে ওই বিক্রেতা খারাপ মাল বিক্রি করে, কিন্তু ঘটনাটা কিন্তু আমার ছিল না, এই জন্য আমি দেই না। একদিকে যে আমি কিনেছি মাল বিক্রি করেছি, কিন্তু আরেকদিকে আমি দেই যে আমি দেখে ক্রয় কেন করলাম না। আর তৃতীয়ত সবচেয়ে মজবুত ব্যাপার যেটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি মালদার লিখে থাকে না আমার তাকদীরে, আমার আমি সম্পদশালী হব এটা যদি আমার তাকদীরে থেকে থাকে, তাহলে যেভাবেই হোক না কেন আমি কি হব, কামিয়াবি হলে হব, সম্পদশালী হব। আর যদি আমার তাকদীরের মধ্যে সম্পদ না থাকে, আমি যদি হাজারো চেষ্টা করি তাহলে আমি সম্পদশালী হতে পারবো না, যার প্রমাণ কিন্তু আমাদের সমাজে, আমাদের ফ্যামিলির মাঝে, আমাদের পরিবারের মাঝে, আমাদের সমাজের মাঝে ভুড়ি ভুড়ি। একটা লোক সামান্য শ্রম দিচ্ছে, সে কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, আর আরেকটা লোক দিনরাত শ্রম দিচ্ছে, দিনমজুর যারা আমরা তাদেরকে দেখি, রিক্সা ড্রাইভার যারা তাদেরকে দেখি, কুলি যারা আমরা তাদেরকে দেখি, যদি শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন হতো তাহলে কুলিরাই সবচেয়ে ধনী থাকতো, বাস্তব কি না?
বাস্তব।
তার মানে বোঝা গেল এটার রহস্য আরেকটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে দেন, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে চাইতে হবে।
সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমরা যে মাদিনী ফুল আমরা শ্রবণ করলাম, বিশেষ করে সাহাবিয়ে রসুল যে তিনি যে সফল ব্যবসায়ী হয়েছেন, যে কৌশল তিনি অবলম্বন করেছেন, আর ওনার ওই কৌশল ছিল কোরআন এবং হাদিসের মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক। আসুন কিছু কল আমরা শ্রবণ করি। জি, কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি জিসান আত্তারে বলতেছি ঢাকা থেকে। আমি আসলে জানতে চাচ্ছি ব্যবসায়িক ব্যাপারে, যখন আমাদের কাছে কাস্টমার আসে, যখন একটা মাল বিক্রি করতে যায়, তখন অনেক রকম মিথ্যা চলে আসে। এই যখন আমরা বলি মানে এত টাকা কিনে না, আমার এত টাকা কিনা, তখন আমরা কি করতে পারি? যখন কাস্টমাররা জোর জবর করে বা এত টাকা দিব, তখন অনেক সময় মুখ দিয়ে চলে আসে যে এই জিনিসটা আমার এত টাকা কিনা পড়ছে, তখন মিথ্যা বলে চলে আসে, তখন কি করা যায়? এ নিয়ে যদি আমাকে যদি কিছু বলতে পারেন ইনশাআল্লাহ জহাজল ভালো হবে। সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। মাশাআল্লাহ। সর্বশেষ জিশান ভাই খুবই সুন্দর একটি আমাদেরকে আজকের অনুষ্ঠানে আমাদেরকে কল করেছেন। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে কিছু আমরা আলোচনা করবো শুরুতেই। তো এই বিষয়ে যদি আজকে কিছু মাদিনী ফুল আমরা শ্রবণ করি।
ইমরান ভাই, প্রথমত আমি দুঃখ প্রকাশ করব এই এই বিষয়টার জন্য।
জি,
যে আমাদের এই দেশ 90% প্রায় কাছাকাছি মুসলমান, আলহামদুলিল্লাহ, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই মুসলমান আমি হয়ে আমি আমার মুসলমানের সাথেই একটা অপকৌশল অ্যাপ্লাই করে অধিক মুনাফা অর্জনের অপচেষ্টায় লিপ্ত আছি, যেখানে দেখা যায় অন্যান্য দেশসমূহে যখন তাদের উৎসব আছে আসে, তখন তাদের দ্রব্য সামগ্রীকে কমিয়ে দেয়,
কমিয়ে দেওয়া হয়,
দাম কমে দেয়, মূল্যের দাম, আর সেখানে আমরা উল্টোটা করছি। সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাআলার দয়া আমাদের সাথে আছেন, এজন্য আমরা এখনো বেঁচে আছি। আমি ব্যবসায়ী বৃন্দকে অনুরোধ করব, নিঃসন্দেহে এই ধরনের কাজ কখনোই কল্যাণকর না, এটা হারাম আমি বলবো না, কারণ হারাম বলার জন্য আবার বিশেষ ব্যাপার রয়েছে, কিছু স্তর। এটা আমাদের মানবিক দিক থেকে কতটুকু দেখেন, একটা দরিদ্র মানুষ বেচারা দিনে এনে দিনে খায়, 400 টাকা 300 টাকা ইনকাম করে, ওই বেচারা রোজা রাখছে, বুট কিনতে যাচ্ছে, সোলা যাকে আমরা বলি, বুট কিনতে যাচ্ছে, যেখানে অন্য সময় দাম ছিল 70 টাকা, সেটা হয়ে গেল 110 টাকা, 100 টাকা। যেই গুড়ের দাম ছিল 80 টাকা কেজি সেটা হয়ে গেল 120 টাকা কেজি।
খেজুরের ব্যাপারে,
খেজুর যখন ছিল যেটা ছিল 150 টাকা কেজি সেটা হয়ে গেল 250 টাকা কেজি। এটা কেমন হতে পারে? আমি একজন মুসলমান, আর মুসলমান হিসেবে এই দায়িত্ব কি আমার, কি ন্যূনতম কোনো দায়িত্ব নাই? আর এটা কিন্তু এক শ্রেণী ইমরান ভাই, আমি যতটুকু জানি, আমি কিছুদিন পূর্বে ওই রসুন ক্রয় করার জন্য, রসুনকে রাখার জন্য
জি
গেলাম, তো খুচরা মূল্য, পাইকারি মূল্য এবং কয়েকটা লেভেল থাকে। তো আমাদের সমাজের মধ্যে যেটা তিনটা লেভেল, উৎপাদক শ্রেণী একটা, পাইকারি দরের ক্রয়কারী একজন, তারপর খুচরা বিক্রেতা আরেকজন। উৎপাদনের ক্ষেত্রে, মিনিংস উৎপাদন বলতে আমি এখানে একেবারে মাঠ যদি না হয়, ফর এক্সাম্পল বাহির থেকে যদি ইনপোর্টও হয়, আমি যদি সেটাকেও ধরি, যারা আনছে মূলত তারা যদি 1 টাকা বৃদ্ধি করে কেজিতে, ওই দোকানদার গিয়ে 10 টাকা বাড়িয়ে দিচ্ছে ওই সুযোগে, অর্থাৎ সুযোগটাকে একেবারে তেলে, কি বলবো, তেলে গিয়ে মিশ্রিত করে একেবারে উসুল করে নিচ্ছে তারা। তো আমি, যারা আজকে আমাকে শুনতে পাচ্ছেন মাদানী চ্যানেল দর্শক বিন্দু, যদি কোনো ব্যবসায়ী ভাই থেকে থাকেন, নিয়ত করেন একজন মুসলমানকে কষ্ট দেওয়া থেকে আমরা বিরত থাকি, কারণ যেটা আমাদের মৌলিক চাহিদা, এই মৌলিক চাহিদার মধ্যে খাদ্য একটি অন্যতম, এবং এই মৌলিক চাহিদার মধ্যে সকল কিছুই কিন্তু আমাদের ব্যবসায়িক খাতের মধ্যে অন্তর্ভুক্ত। চিকিৎসা আসবে এটার মধ্যে, এটার মাঝে বস্ত্র আসবে, খাদ্য আসবে, বাসস্থান আসবে, প্রতিটি বিষয় এটার সাথে অন্তর্ভুক্ত, এমন কোনো অংশ নাই যেটা না। অতএব আমরা যারা উৎপাদন করছি তারা, তারপরে যারা হোলসেল ক্রয় করছি বিক্রয় করছি তারা, এবং যারা খুচরা বিক্রয় করছি, তিনও শ্রেণী যেন আমরা কন্ট্রোলে থাকি। যদি উৎপাদনকারী আমাকে বাড়িয়ে দিয়েছে 1 টাকা, আমি ওই 1 টাকা বেশি যেন বিক্রি করি, আমি যেন 3 টাকা বেশি দিয়ে বিক্রি না করি, প্রথমত আমার অনুরোধ এটা। আর দ্বিতীয়ত, যারা উৎপাদন করছেন তারা এই সুযোগটাকে না নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিক দাতা, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আপনাকে দিতে পারে, যে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে ওই আল্লাহ তাআলা কিন্তু আবার নিতেও পারে।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আলোচনার বিষয় আমরা রেখেছি সফল ব্যবসায়ী,
যে বেশি মুনাফা অর্জন করলে সে ধনী হবে, এর মধ্যে কোনো গ্যারান্টি নেই,
গ্যারান্টি নেই,
আল্লাহর সন্তুষ্টি যেখানে সেটার মধ্যে গ্যারান্টি আছে, সে ধনী হতে পারবে। সাহাবায়ে কেরাম কি করতেন? পণ্য দেখে ক্রয় করতেন,
দেখে ক্রয় করতেন,
তারপর কি করতেন? বিক্রি করার সময় বাস অল্প মুনাফা হলে সেটা বিক্রি করে দিতেন।
আমি একটা সহজ উদাহরণ দিই এই মুহূর্তে আপনার বিষয়টাতে আসছে, যে যখন মানুষ অল্প দামে কোনো কিছু কিনতে পারে তখন সেটাকে বেশি ব্যবহার করে।
জি,
ফর এক্সাম্পল মোবাইল আমরা ব্যবহার করছি, একটা সময় আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, 7 টাকা মিনিট কথা বলতাম যখন শুরুতে, তখন আমার মাসে মনে হয় 150 থেকে 200 টাকা খরচ করতাম, কিন্তু যখন এটা নেমে চলে আসলো 40 পয়সা মিনিটে, 50 পয়সা মিনিটে, এখন মাসিক খরচ 600 টাকা 800 টাকা। কারণ কি? এর কারণ এটাই, এবং এটা অর্থনীতির একটা মৌলিক একটা ইয়ে আছে, অর্থনীতির, ইসলামিক অর্থনীতি বলেন বা জেনারেল অর্থনীতি বলেন,
ব্যবসার দুইটা ধারা।
জি,
একটা হলো যে এমন ভাবে বিক্রি করা যে অনেক মুনাফা,
অনেক মুনাফা,
এর কাছে কাস্টমার কম যায়, ওই যারা যায় মাঝে মাঝে তাদের থেকে আমাদের ভাষা যেটা বলে গলা কেটে দাম রাখা,
গলা কেটে দাম রাখা।
আর আরেকটা হলো যে আমি অধিক বিক্রি করবো কিন্তু মুনাফা কম
কম করব।
নর্মালি আপনি যদি একজন কাস্টমার হিসেবে বাজারে যান, প্রথমে আপনার মন মস্তিষ্কে এটা কাজ করে যে কোথায় ভালো পণ্য পাওয়া যায় আর কম দামে পাওয়া যায়।
জি,
এখন সবার থেকে তথ্য নেই, অমুক দোকানে পাওয়া যায়, দেখা যায় অনেক জায়গায় কাস্টমারের ভিড় লেগে যায়। আবার আমাদের অনেকের আছে দোকান তাকায় থাকে, ভাই এই দোকানে কাস্টমার কেন, ভাই যে দাম রাখে সরাই নিয়ে যায়, এই দোকানে কখনো যাইও না।
আমার এলাকার দুইটা দোকানের আমার অভিজ্ঞতার কথা বলি, একটা ঔষধের দোকান, একটা হলো মোদি মনোহরের দোকান। ঔষধের দোকানে আমি যখনই যাই, গিয়ে দেখি 4 জন 5 জন 7 জন লোক দাঁড়ায় আছে কন্টিনিউ। এর কারণ আমি দেখলাম, আমি নিজেও সেখানে যাই, কারণ কি, সেখানে 10% ডিসকাউন্ট দেয়।
এটার সাথে সাথে আবার যারা ব্যবসার মধ্যে সততা
অবলম্বন করে,
ধোকাবাজি করে,
ধোকাবাজি করে,
মানুষ বলে
ভালো জিনিস দেয়,
ভালো জিনিস দেয়,
এবং একটা আরেকটা দোকান মদিমনা হরির, সেখানে কন্টিনিউ লোক দাঁড়ানো থাকে, তার সেলসম্যান দুইজন তিনজন, কিন্তু দিয়ে শেষ করতে পারতেছে না। কিন্তু বাজার বড় বাজারে কিন্তু অনেক দোকান, কিন্তু সেখানে জাম। কারণ কি? একটাই, সে লাভের পরিমাণটা কম করছে। এখান থেকে কিন্তু আমাদের শিক্ষার একটা বিষয়, আমি যদি আমি যদি দীর্ঘমেয়াদী ব্যবসার চিন্তা ভাবনা করি, আজকে নেব, আজকে নিয়ে খেয়ে শেষ করে ফেলবো, এটা হলো এক চিন্তা। আর যদি এটা চিন্তা না করি, আমি দীর্ঘমেয়াদী একটা চিন্তা করি না, আমি আস্তে আস্তে ক্রমান্বয়ে ব্যবসা করব, তাহলে আমাদের কৌশল এটাই হওয়া উচিত, আমি অল্প লাভ করব, ভালো সামান দিব, কারোর সাথে প্রতারণা করব না। আরেক ভাই একটা প্রশ্ন করেছেন, আমরা বিক্রি করতে গিয়ে বিক্রেতারা অনেক সময় ক্রয় দাম বলে ফেলে, আর ক্রেতা ওই রকম একেবারে সে ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হয় না যতক্ষণ না তার ক্রয় দাম না বলে। এটা একটা ভুল থিম। আমি ওই ক্রেতাকে প্রথম বলবো, আপনি যে বিক্রেতার কাছ থেকে বিক্রয় মূল্যে শুনে ক্রয় করলেন, আপনি তাকে বাধ্য করলেন মিথ্যা কথা বলার জন্য, প্রতারণা, আপনাকে ঠকানোর জন্য, আপনাকে ধোকা দেওয়ার জন্য আপনি তাকে উদ্বুদ্ধ, বাধ্য বলবো না, বাধ্য কখনো করে না, উদ্বুদ্ধ করছেন আপনি। আর যে ব্যবসায়ী ভাই তার ক্রয় মূল্য বলে, এরকম আমি অনেক জায়গায় যাই না, যাওয়ার পর ভাই বলি, ভাই এটার দাম কত? বলে ভাই ক্রয় দাম 350 টাকা। আমি বলি কত দিব আমি আপনাকে? আপনি 450 দেন। আমি বলি না, আরো 20 টাকা দিই। যদি সে রাজি হয় না, আমি বলি কি আমি আপনার কি আত্মীয় হই, আপনি আমার 20 টাকা কম দিলেন? বাস্তবিক কথা কিন্তু ভাই, এটা কেমন প্রতারণা ইয়ার আশিক রসুল। আমি প্রত্যেক ব্যবসায়ীকে বলবো, আপনি সম্পূর্ণ মিথ্যাবাদী এরকম যদি বলে থাকেন, মিথ্যুক আপনি। আমি মিথ্যাবাদী প্রথম সভ্য ভাষায় বললাম, পরবর্তী একটু নর্মাল ভাষায়, মানে আরেকটু ভাষায় বললাম, আপনি মিথ্যুক, মিথ্যাবাদী, আপনি প্রতারক, আপনি ক্রেতার সাথে, আপনি কেন আপনার ক্রয় দাম বললেন? কখনো এটা বলবেন না। যদি এটা বলে থাকেন, সম্পূর্ণ এটা মিথ্যা হচ্ছে। আপনার ক্রয় দাম থেকে যদি 10 পয়সা আপনি বেশি বলেন ক্রয় দাম, সেটা মিথ্যা হচ্ছে। আমি আরো কত বিনীত ভাবে অনুরোধ, আপনি কখনো আপনার ক্রেতাকে ক্রয় দাম বলিয়েন, আপনি বলেন আমার প্রফিট কম হচ্ছে, এটা বলেন যে দাদা আমার প্রফিট কম হচ্ছে। মনোহর ভাই বলছিলেন কিছু,
ছোট ভাইয়ের জন্য এক পোশাক কেনার জন্য গেছি, তো প্রথমে আমি দেখি তার পজিশন এমন, সে এখন কেনা দাম বলবে, আমি প্রথমে থামেন। আপনি এতটুকু বলেন, আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি আমি আপনার পোশাকটা নেব, কিন্তু আপনি একটা মিথ্যা কথা বলবেন না, আপনি ক্রয় দামও বলবেন না। আপনার এই যে দোকানের ডেকোরেশন আছে, কর্মচারী আছে, বিল আছে, সব খরচ এই পোশাক দিয়ে উঠাতে হবে, এটা আপনিও জানেন, আমিও জানি,
আমিও জানি।
আমি এবার বিস্তারিত তার সাথে আলোচনা করতেছি, আমি যত আলোচনা করি তার মুখ তত মলিন হচ্ছে। আমি বলি এখানে যত দোকান আছে, আমি কোন অনেক দোকানে যাব যাচাই করার জন্য, আপনার যেটা প্রাপ্য আপনি সেই দামটা নেন, আপনি লাভ করেন, সমস্যা নেই,
লাভ অবশ্যই।
আপনি কেনা দাম বলবেন না, মিথ্যা বলবেন না, আর আপনার এত বলারও প্রয়োজন, আমি এত লাভ করলাম, কিন্তু আপনি লাভ করেন, কিন্তু সীমিত লাভ করেন, যেটা লাভ করা মোটামুটি আপনাদের ব্যবসায়ীদের মধ্যে একটা কমিটমেন্ট হয়ে থাকে, যে আমরা মোটামুটি এই পণ্যের
মধ্যে
এই বাজারের মধ্যে এরকম করেন, আপনার কোনো সমস্যা নেই। কিন্তু আমি আপনাকে কেনা দাম বলতে নিষেধ করতেছি, পাশাপাশি আপনি কত লাভ করলেন সেটা আপনার বলার প্রয়োজন নেই, ঠিক আছে? বাকি এবার আপনি দাম বলেন। সে অনেকক্ষণ মুখটা মলিন হয়ে গেল, সে আবার আমার কথাগুলো রিপিট করছে যে ভাই খরচ, আমি কেবল প্রথমে কিন্তু আমি বলে নিয়েছি, আপনার এখন বলার প্রয়োজন নেই। তারপর সে জিনিসটা দাম বললো, দামটা আমি নিলাম, আমি পাশের দোকান যাচাই করতে যাইনি, কিন্তু পরবর্তী দেখলাম সে দামটা পারফেক্ট দাম রাখছে। তো এই যে একটা বিষয়, আমরা যদি প্রথমে গিয়ে একটু ইনসাইডে কোশিশ করি, ঠিক আছে?
আরে ভাই এত সচেতন ক্রেতা কোত্থেকে আসে? ক্রেতাই তো আমি যে কথা বললাম, ক্রেতা গিয়ে আর উদ্বুদ্ধ করে, আপনি কিনা দাম বলে
ভেবে লাভের জন্য তো আমরা এটা করি না, কিন্তু আমাদের দেখতে হবে যে দুনিয়ার একটা ব্যবসা নিয়ে আমি আলোচনা করছি, কিন্তু আমাদের আখিরাতের ব্যবসার দিকেও খেয়াল রাখতে হবে, যে নেকি উপার্জন এটা আখিরাতের ব্যবসায়ের জন্য এটা অনেক একটা বিষয়, যে টাকা ছাড়া যেমন পণ্য ক্রয় করা যায় না, নেকি ছাড়া তেমন আখিরাতে সাফল্য অর্জন করা যায় না। যে ব্যক্তি মুসলমান ভাইকে একটা সৎ কথা বলবে, একটা ভালো কথা বলবে, তার প্রতিটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর নফল ইবাদত সব দান করে। আমি যদি যাই এবং তাকে শুধু বলি ভাই আমি আপনার থেকে পণ্যটা নিব, কিন্তু ভালো পণ্য দেন, দাম বলার প্রয়োজন নেই, আপনি যেটা লাভ করতে পারবেন, আমার দিকেও তাকান, আপনার দিকেও তাকান, তো হতে পারে এইভাবে যে প্রতিটা ব্যবসায়ীকে আমরা গুনাহ থেকে বাঁচাতে পারি।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জহুরুল ইসলাম ভাই থেকে আমরা আজ হাদিস মোবারকা শুনলাম, ওই ব্যক্তি যে খুব শক্তি সামর্থ্যবান আল্লাহর হাবিব ফরমান, যদি তার এই শক্তি যদি তার মা বাবা তার সন্তান সন্ততি তাদের উপার্জনের জন্য, অর্থাৎ সে তারপরে সেই ভিক্ষা করা থেকে সে বাঁচবে, হাদিসে বাকি এইভাবে এসেছে যে উন্নত থেকে সে চাইবে না, তার চাহিদা মিটানোর জন্য সে কি করবে, যদি সে উপার্জন করে তাহলে তার এই সম্পূর্ণ পরিশ্রম ইবাদতের মধ্যে সামিল, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাজের মধ্যেই সামিল। আমরা যদি চাই আমাদের এই 8 ঘন্টা 10 ঘন্টা আমাদের এই ব্যবসা ইবাদতের মধ্যে গণ্য হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি হাসিল করার মধ্যে গণ্য হোক, তাহলে আমরা ব্যবসা করব সততা অবলম্বন করব। প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সত্যবাদী ব্যবসায়ী আমার সাথে জান্নাতে প্রবেশ করবে।
সুবহানাল্লাহ।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করুক, ব্যবসার মধ্যে সততা অবলম্বন করার তৌফিক দিক। রাজশাহী থেকে মাদিনী মুন্না আমাদেরকে কল করলেন, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনার জন্য ইনশাআল্লাহ আমরা কয়েকটি পংক্তি ইনশাআল্লাহ নাতে মুস্তাফা শ্রবণ করবো, তারপর ইনশাআল্লাহ আবার মাদিনী ফুল নেব।
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم تمہر پریو در بار کتو جے علی شان فیرے نہ کھلی کے ہے حبیب رحمان তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খলি কেউ হে হাবিবে রহমান আমি একে নগণ্য তুমি তো অনন্য আমি নেকি শূন্য তুমি নেকি পূর্ণ আমি একে নগণ্য তুমি তো অনন্য আমি নেকি শূন্য তুমি নেকি পূর্ণ হাশর মাঠে তুমি রাখি দরবার কত যে আলিশান ফিরে না খলি কেউ হে হাবিবে রহমান একাকী কবরে রইব কেমন করে তোমারি কত যে আলিশান ফিরে না খলি কেউ হে হাবিবে রহমান উঠিব হাশরে গুনাহ নিয়ে শিরে পিতা মাতা সবাই ভুলে যাবে মো মাতা সবাই ভুলে যাবে মোরে ভুলিও না তুমি হে নবী দয়াবান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খলি
কেউ হে হাবিবে রহমান আমল নামা যখন মাপা হবে আমার নেকি দ্বারা পূর্ণ যে আলিশান ফিরে না খলি কেউ হে হাবিবে রহমান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খলি কেউ হে হাবিবে রহমান
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দর্শক শ্রোতা, আমরা আজকের অনুষ্ঠানের প্রায় একেবারে শেষের দিকে আসুন। মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা সর্বশেষ কিছু মাদানী ফুল শ্রবণ করি।
আসলে ইমরান ভাই, যে বিষয়টা ব্যবসায়ীদের জন্য আমাদের, এখানে তো আমরা শুধু প্লাস পয়েন্টগুলোই শুনলাম যে হালাল ব্যবসার ফায়দা ব্যবসায়ীদের, কিন্তু আমরা আজকে বর্তমান সময়ে যদি আমরা দেখি, যে ব্যবসায়ী হোক, দেখা যায় অধিকাংশ ব্যবসায়ী বর্তমানে, আপনি কিছুক্ষণ আগে যে হাদিসটা বললেন, অধিকাংশ ব্যবসায়ী বর্তমানে, না তখনকার সময় ছিল, এখনো কিন্তু অবৈধ ব্যবসার সাথে জড়িত। বলবেন অবৈধ ব্যবসা, আমি তো মদের ব্যবসা করি না, আমি তো হিরোইনের ব্যবসা করি, তাহলে অবৈধ ব্যবসা হলো কোত্থেকে? আমরা হালাল ব্যবসাকে হারামে পরিণত করছি। সেটা কি? যদি আমরা বস্ত্র, পোশাক আশাকের কথা বলি, কাপড়ের কথা বলি, এগুলো দেখা যায় আমরা দোকানে যাওয়ার পরই দোকানদারির কাছে একটা কমেন্ট আসছে, এটা এই দেশের, এটা ওই দেশের, এটা ওই দেশের,
জাপানি, থাইল্যান্ড,
জাপান, থাইল্যান্ড, কোরিয়া, এই সেই। আমরা কি আসলে ভুলে গেলাম বিশ্বের মধ্যে এখন শ্রেষ্ঠ উৎপাদনকারী দেশ হচ্ছে বাংলাদেশ পোশাকের মধ্যে? আমি কেন গর্বের সাথে এটা বলি না এটা বাংলাদেশের প্রোডাক্ট? আমি কেন এটা ভুলে যাচ্ছি যে আজকে ইউরোপের মধ্যে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মধ্যে বাংলাদেশি প্রোডাক্টকে এটা সবচেয়ে দামি হিসেবে গ্রহণ করা হচ্ছে? তা আমি কেন আমার দেশকে গর্বের সাথে গ্রহণ করতে পারছি না? আর এজন্য আমি মনে করবো দায়ী আমার ব্যবসায়ী ভাইয়েরা। আমি দোষ দিচ্ছি না, আমি আপনাদেরকে আরজ করছি যে আপনি বাংলাদেশকে হাইলাইট করার চেষ্টা করুন। বাংলাদেশে ভালো ভালো প্রোডাক্ট ভাই, সত্যি কথা, আমরা বিভিন্ন দেশের মধ্যে, যে ইমরান ভাই, বিভিন্ন দেশ থেকে আমাদের যে মুবাল্লিগরাও যখন আসে, এই যে আমাদের পাগড়ির কাপড় দিয়ে আমি উদাহরণ দিই, এই পাগড়ির কাপড় যখন কেনার জন্য আমাদের বাজারে আমরা গিয়েছি, কিনে এনে দিয়েছি, বলছে ভাই এত ভালো কাপড়, পাগড়ির কাপড় বাংলাদেশেরটা মাশাআল্লাহ। তো ওনারা উদ্বুদ্ধ হয়েছে, আমরা উদ্বুদ্ধ হয়েছি। আমি মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে বলবো, যারা আজকে ব্যবসায়ী রয়েছেন কিংবা ক্রেতা, আপনারা অন্য দেশকে হাইলাইট করবেন না, অন্য দেশের সামগ্রী চাইবেন না, বরং আপনি বাংলাদেশকে হাইলাইট করুন।
বাজারে গেলে দেশি মাগুর কেনার জন্য চেষ্টা করেন,
যদি দেশি মুরগি খেতে চাই
বলে থাইল্যান্ডের মাগুর এটা কিনে না।
জি,
থাইল্যান্ডের মাগুর
আমি কিনে না।
আর দেশি মাগুর হলে এই দেশি মাগুর কোথায় আছে, মানে ওই ক্ষেত্রে খোঁজার, পোশাকের ক্ষেত্রে গিয়ে খোঁজে কোথায়, ওই থাইল্যান্ড, ওই মানে বিভিন্ন ধরনের দেশ, আর দেশি বললে না এটা ভালো না। তো মাছের ক্ষেত্রে তো ঠিকই, দেশি মাছ, দেশি কই, এগুলি খুঁজি,
ভালো কথা বলেছেন,
কিন্তু
আমাদের
চেঞ্জ করা দরকার, মনে হয় সে কথা, যে দেশি কোথায় আছে, সবটার ক্ষেত্রে দেশি ভালো।
মাশাআল্লাহ, আমি আমার দেশকে ভালোবাসবো। আমি চলে আসলাম অন্যদিকে, যেহেতু মিথ্যার প্রসঙ্গটা আসছিল এই জন্য আর কি, আমি দেশকে আমরা ভালোবাসবো, দেশের প্রোডাক্টকে আমরা ভালোবাসবো, পাশাপাশি মিথ্যা থেকে সম্পূর্ণরূপে। আর এই মিথ্যার ক্ষেত্রে সবগুলো চাল আমরা ক্রয় করে খাই না,
যে
চালের মধ্যে কি করা হয় জানেন, শুকানোর সময় সেখানে এক্সট্রা ভাবে, যত শুনেছি আমি যতটুকু, এক মন চাল, মানে এক বস্তা চালের মধ্যে 2 কেজি পাথর দিয়ে ঢেলে দেয়, পাথরে কণা পাই না, এই সেখান থেকে এই কারণে কণা পাওয়া হয়। তেল, সয়াবিন তেলের মধ্যে 2 নম্বর তেল ঢেলে দেওয়া হয়,
মরিচের মধ্যে ছোট মরিচের দাম ভিন্ন, বড় মরিচের দাম ভিন্ন, বড় আর ছোট ক্রয় করে একসাথে মিক্স করে বিক্রি করা হয়। গরুর খাদ্যের মধ্যে, গো খাদ্যের মধ্যে সেখানে কুড়া এবং পাউডার একটা খাবার আছে, সাদা কুড়াকে মিক্স করে পাউডার বলে চালিয়ে দেওয়া হয়। অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আমি জাস্ট যে কটা আমার জেহানে আসছে আমি উদাহরণ দিলাম, যে প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে আজকে দুই নম্বরই করা হচ্ছে, ভেজাল মিশ্রিত করা হচ্ছে, যেটাকে আমরা ঢোকাই আমার মনও কিন্তু বলে আমি দুই নম্বরই করছি, তারপরেও করছি দুনিয়ার মাল কামানোর জন্য।
এখানে যদি দারুল ইসলামে আমরা একটা হাদিস শরীফ যদি আমরা সামনে নিয়ে আসি, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, তারা আমাদের না যারা ধোকাবাজ,
যারা ধোকাবাজ।
এখন এখানে আমি
আমাদের অন্তর্ভুক্ত না,
অন্তর্ভুক্ত না। এখন আমি যদি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অন্তর্ভুক্ত হতে না পারি,
না পারলাম,
তাহলে আমি কার অন্তর্ভুক্ত? শয়তানের।
তাকফিরুল্লাহ।
ওইদিকে এখন আমি এত কষ্ট করে আমি ব্যবসা করলাম, বিজনেস করলাম, এত কষ্ট করলাম, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যদি অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, তাহলে আমাদের আখিরাত কি অবস্থা হবে?
আমাদের অনেক সময় চিন্তা করি, আরে দুই নম্বরই করি, এখান থেকে কিছু টাকা মসজিদে দিয়ে দিই মনে, মাদ্রাসায় দিয়ে দিই মনে, দান করে দিই মনে, আমরা ওই হাদিস মনে ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র, আর তিনি পবিত্রতাকেই কবুল করেন এবং পছন্দ করেন। আমি যদি মিলিয়ন ট্রিলিয়ন ডলারও যদি অবৈধ টাকা অর্জন করে আল্লাহর রাহে খরচ করি, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কিচ্ছু আসে যায় না, সেটা কবুল হবে না। আর যদি আমি এক টাকা হালাল পন্থা উপার্জন করে সেটাকে আল্লাহর রাহে খরচ করি, সেটাই আল্লাহ তাআলা দরবারে মকবুল।
আল্লাহ তাআলা আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দিক। ইমাম মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা এই মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে লেখেন, যখন কোনো ব্যক্তির পেটে হারামের একটি লোকমা প্রবেশ করে, তখন আসমান জমিনের সমস্ত তামাম ফেরেশতা ওই ব্যক্তির উপর লানত করেন। আর আমরা শুনলাম যে কিভাবে সম্পদ, ব্যবসা কিভাবে হারামের দিকে যায়, ধোকাবাজি থেকে, প্রতারণা থেকে আমরা যাতে করে ক্রেতা বিক্রেতা আমরা সকলে যাতে করে বাঁচতে পারি। দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা সকলে একদিন দুনিয়া থেকে আমরা চলে যাব। আমরা এমন কাজ করি যে কাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা লাভ করতে পারব। একজন মুসলমানের উপকার করা, একজন মুসলমানের সহযোগিতা করা, একজন মুসলমানের উপকার সাধন করা, এটা অন্য মুসলমানের দায়িত্ব। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, ইবাদতের মধ্যে একটি উত্তম ইবাদত হলো মুসলমানের উপকার সাধন করা। যে আমি একজন ক্রেতা হিসাবে, বিক্রেতা কাস্টমার যারা আসে তাদেরকে ধোকা না দিয়ে আমি তাদের উপকার করার আমি কি করব, চেষ্টা করব। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক। আজকে যে আমরা আলোচনা যে আমি কিভাবে একজন সফল ব্যবসায়ী হব, আমি ব্যবসার মধ্যে কিভাবে সততা অবলম্বন করব, এই বিষয়গুলোই আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী শিক্ষা দেয়। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে দাওয়াতে ইসলামের সাথে মিলেমিশে থাকার এবং দাওয়াতে ইসলামের মাদানী মহলে থেকে ইলমে দিন হাসিল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানে একেবারে শেষের দিকে ইনশাআল্লাহ দেওয়াজাল আমরা রহমতমূলক প্রবাদ অনুষ্ঠানে আরেকটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত মাদিনী চ্যানেলের সঙ্গে থাকুন। আসুন আমরা সকলে মিলে দাঁড়িয়ে আদবের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করি।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা, তালা আল বদরু আলাইনা من ثانية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك. মুস্তফা জানে রহমত পেলা খো সালাম শমাই বসমে হেদায়ত পেলা খো সালাম গৌসে আজম ইমাম তোকা ونو کا جلوائے شان قدرت پیلا کھو سلام مصطفیٰ جان رحمت پیلا کھو سلام شمع بزم ہدایت پیلا کھو سلام
শ্রবণ করলাম ব্যবসায় সততা অবলম্বন করার তৌফিক দান করে দাও এ মালিক মাওলা ইয়া রহমান রহিমিন আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন করার আল্লাহ তৌফিক দাও আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করে দাও سبحانك اللهم
سبحانك اللهم
وبحمدك
وبحمدك
لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك الصلاه والسلام عليك نبي الله وعلى اليك واصحابك يا نور الله لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه
وسلم رحمت পূর্ণ হক প্রভাত আমার রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।